এক আল্লাহ এক বার্তা অধ্যায় ১২ গুনাহ এবং মৃত্যুর শরীয়ত। যারা গুনাহে পড়ে তারা তার গুনাহের গোলাম। নাসরেতীয় ঈসা, ইউহন্না ৮:৩৪। আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তার অবাধ্য হয়েছিল। ইবলিশের মতো তারাও আল্লাহর সাথে তাদের যোগাযোগ হারিয়ে ফেলেছে এবং গুনাহের গোলাম হয়ে পড়েছে। শিশুদের মতো যারা তাদের পিতামাতার আদেশের অবাধ্য হয়, আদম ও হাওয়া সেই একমাত্র মাবুদের সাথে থাকতে চায়নি যিনি তাদের মহব্বত করতেন ও যত্ন নিতেন। আনন্দ ও বিশ্বাসের যে অনুভূতি, তার পরিবর্তে ভয়, অপবিত্রতা এবং লজ্জার অনুভূতি প্রকাশ পেয়েছিল। যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করল, তখন তারা মাবুদ আল্লাহর গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকালেন, যাতে মাবুদ আল্লাহর সামনে তাদের পড়তে না হয়। পয়দায়েশ ৩:৮। আদম ও হাওয়া এখন গুনাহ দ্বারা কলুষিত, যার কারণে তারা তাদের সৃষ্টিকর্তা মালিকের কাছ থেকে পালাতে চেয়েছিল। তাদের কাজের এই নতুন ফলাফল তাদেরকে ভালো মন্দ বোঝার জ্ঞান প্রদান করেছিল, যার দরুন তারা এই শিক্ষা পেয়েছিল যে শুধুমাত্র পাক পবিত্র মানুষই আল্লাহ পাকের উপস্থিতিতে বাস করতে পারে। আদম ও হাওয়া আর আল্লাহর সামনে দাঁড়ানোর মতো পাক পবিত্র নেই এবং তারা সেটা জানতেন। মানুষ ও আল্লাহর মধ্যকার যে ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধন, তা ভেঙে গেল, সম্পর্ক নষ্ট বা মরে গিয়েছিল। একদিন যখন আমি কয়েকজন লোকের সাথে মসজিদের পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই কথোপকথন গুনাহ এবং মৃত্যুর বিষয়ে রূপ নিল। আমি একটি গাছের ডাল ভাঙলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই ডালটি কি মৃত নাকি জীবিত? তাদের মধ্যে একজন বললেন, এটি মরে যাচ্ছে। অন্যজন বললেন, এটি মরে গেছে। আমি তাকে তিরস্কার করে বললাম, আপনি কিভাবে বলতে পারেন যে এটি মরে গেছে? দেখুন, এটি এখনো কত সবুজ। এটি দেখতে জীবিত, কিন্তু এটি মৃত, কারণ এটি তার জীবনের যে উৎস তা থেকে বিচ্ছিন্ন। তিনি উত্তর দিলেন, ঠিক বলেছেন। আমি উত্তরে বললাম, আপনি কিতাব অনুসারে মৃত্যুর একেবারে সঠিক সংজ্ঞাটাই দিয়েছেন। মৃত্যু মানে ধ্বংস হয়ে যাওয়া নয়, কিন্তু জীবনের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। এই কারণে যখন আমাদের কোনো ভালোবাসার বা প্রিয়জন মারা যায়, এমনকি কবর দেওয়ার পূর্বেও আমরা বলি, সে চলে গেছে। আমরা এই রকম বলি কারণ আমরা জানি যে ওই লোকের রূহ তার শরীর ছেড়ে চলে গেছে। মৃত্যু মানে হল পৃথক হয়ে পড়া। পরবর্তীতে আমি সেই লোকদেরকে আদমকে দেওয়া আল্লাহর যে আদেশ, তা স্মরণ করিয়ে দিলাম। তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি বলেছিলেন যে আদমের প্রতি কি ঘটবে যদি সে আল্লাহর বিরুদ্ধে গুনাহ করে? তিনি কি আদমকে বলেছিলেন যে যদি সে সেই নিষিদ্ধ গাছের ফল খায়, তাহলে তাকে অবশ্যই ধর্মীয় অনুষ্ঠান করতে হবে, মোনাজাত করতে হবে, রোজা রাখতে হবে, ভিক্ষা দিতে হবে এবং কোনো মসজিদে বা জামায়াতে অংশগ্রহণ করতে হবে? না, তারা উত্তরে বললেন, আল্লাহ বলেছিলেন যে আদম মারা যাবে। ঠিক, আল্লাহ পরিষ্কার করে বলেছেন গুনাহের শাস্তি হবে মৃত্যু, কিন্তু আমাকে বলেন আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হওয়ার পর এবং সেই নিষিদ্ধ ফল খাওয়ার পর তারা কি ওই দিনেই মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল? না, তারা উত্তরে বললেন, ভালো, তাহলে যখন আল্লাহ আদমকে এই কথা বলেছিলেন যে যেদিন তুমি ওই গাছের ফল খাবে সেদিন তোমার মৃত্যু হবে, তখন এর দ্বারা তিনি কি বুঝিয়েছিলেন? সেখান থেকে আমি মৃত্যুর সংজ্ঞা সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা দিলাম। মানুষের তার সৃষ্টিকর্তার অবাধ্য হওয়ার সিদ্ধান্তের জন্য একটি ত্রিমাত্রিক পৃথকীকরণ তৈরি হল। গুনাহ দ্বারা সৃষ্ট তিন ধরনের পৃথকীকরণ। ১. রুহানিক মৃত্যু, আল্লাহর কাছ থেকে মানুষের রূহ ও প্রাণ আলাদা হয়ে পড়া। প্রথম যেদিন আদম ও হাওয়া আল্লাহর বিরুদ্ধে গুনাহ করেছিল, তারা রুহানিকভাবে মারা গিয়েছিল। একটি ভাঙা গাছের ডালের মতো আল্লাহর সাথে আদম ও হাওয়ার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তার মৃত্যু হয়েছিল এবং এর ফলাফল খারাপ হয়েছিল। আদম ও হাওয়ার সমস্ত বংশধরেরাই সেই একই রুহানিক মৃত শাখার অংশ হয়ে পড়ল। আদমের সাথে যুক্ত আছে বলে সকলেই মারা যায়। প্রথম করিন্থীয় 15:22। কিতাবের স্পষ্ট শিক্ষা সত্ত্বেও অনেক লোক যারা বিশ্বাস করে যে আদম বংশের মানুষদের মধ্য দিয়ে যে নতুন শিশুরা জন্মগ্রহণ করে তারা নিখুঁত গুণাহবিহীন চরিত্র নিয়ে জন্মগ্রহণ করে। পূর্বের সেই শাখা ডালটির কথা পুনরায় বিবেচনা করুন। গাছ থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে কোন অংশটি মারা গিয়েছিল? সম্পূর্ণ ডাল এবং তার সঙ্গে যুক্ত সব ছোট ছোট ডালও মারা গিয়েছিল। যদি সেই ছোট টুকরা ডাল ও পাতাগুলো কথা বলতে পারত, সম্ভবত তারা এই রকম বলত, এখন এক মিনিট দাঁড়ান, ডালটি প্রধান গাছ থেকে আলাদা হয়ে গেছে, এতে তো আমাদের কোনো দোষ নেই, অন্যরা কি করল তার দ্বারা আমরা তো আক্রান্ত হব না। কিন্তু তারাও আক্রান্ত হয়েছিল। এই রকম ভাবে আল্লাহর কালাম আদমের মধ্য দিয়ে সমস্ত মানব জাতিকেই ঘোষণা করে। আমরা প্রত্যেকেই সেই একই পতিত শাখার অংশ এবং আমরাও একই ফলাফল ভোগ করছি, আমরা এটি পছন্দ করি বা না করি। যখন আদম গুনাহ করেছিল তখন তিনি নিজেকে এবং তার মধ্য দিয়ে আসা সমস্ত মানব জাতিকেই কলুষিত করেছিল। সেনেগালের যে গ্রামে বসে আমি বই লিখি, সেই গ্রাম যেখান থেকে পানি পায় তা বেশ কয়েক কিলোমিটার দূরে। আমাদের গ্রামে একটি কুয়া আছে, কিন্তু কেউই তার পানি পান করে না। কিন্তু কেন? কারণ কুয়ার পানি নোংরা, এর পানি স্যালাইনের মতো। এই কুয়া থেকে যতটুকু পানি উঠানো হয় তার প্রত্যেক অংশই লবণ মিশ্রিত থাকে, এক ফোঁটা পানিও বিশুদ্ধ নয়, না এক ফোঁটাও নয়। এইরকম ভাবে প্রত্যেক ব্যক্তি যারা আদমের বংশজাত তারা গুনাহের দ্বারা কলুষিত। এই কারণেই ছোট শিশুরাও স্বভাবতভাবেই গুনাহ করে। গুনাহ তাদের চরিত্রের একটি অংশ, ভালো স্বভাবের এবং দয়ালু হতে একটি সচেতন প্রচেষ্টা ও সংগ্রামের প্রয়োজন হয়, যেখানে স্বার্থপর ও কঠিন মনোভাব দেখানোর জন্য কোনো বিশেষ প্রচেষ্টার প্রয়োজন নেই। প্রবৃত্তগতভাবে কেন আমরা গুনাহ করি সেই সম্পর্কে নবী দাউদ ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি, গুনাহের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম। যবুর শরীফ 51:5। জন্ম থেকেই দুষ্টেরা বিপদে যায়, যারা মিথ্যা কথা বলে জন্ম থেকেই তারা কুপথে থাকে। যবুর শরীফ 58:3। তিনি দেখলেন সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসঙ্গে খারাপ হয়ে গেছে, ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। যবুর শরীফ 14:3। সেনেগালের উলফ লোকদের বেশ কয়েকটি বিশেষ বিশেষ প্রবাদ রয়েছে যা এই সত্যকে বুঝতে কিছুটা সাহায্য করেছিল। যেমন তারা বলেন যে, যেমন একটি ইঁদুর কোনো গর্ত না করে সন্তান জন্ম দেয় না, একইভাবে গুনাহে কলুষিত আদম এমন সন্তান জন্ম দিতে পারে না যার কোনো গুনাহ নেই। আরেকটি প্রবাদে বলা হয়েছে, একটি মহামারী কোনো আক্রান্ত ব্যক্তির উপর একা একা বা নিজে নিজে যুক্ত হয় না, মর্মান্তিক কিন্তু সত্য। একটি উত্তরাধিকারী সূত্রে পাওয়া খুদ বা একটি সংক্রামক ব্যাধির মতো আদমের গুনাহের চরিত্র আমাদের ও আমাদের সন্তানদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। একটি মানুষের মধ্য দিয়ে গুনাহ দুনিয়াতে এসেছিল ও সেই গুনাহের মধ্যে দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ গুনাহ করেছে বলে এইভাবে সকলের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে। রোমিও 5:12। প্রথম বাক্যাংশটি খেয়াল করুন, একজন মানুষের মধ্য দিয়ে গুনাহ দুনিয়াতে এসেছিল এবং শেষ অংশটি সব মানুষ গুনাহ করেছে। আমরা প্রত্যেকেই জন্মগতভাবে এবং আচরণগতভাবে গুনাহগার। আমরা আমাদের গুনাহের জন্য আদমকে দোষ দিতে পারি না। যখন কোনো ব্যক্তি মন্দ থেকে ভালোটা বোঝার মতো যথেষ্ট বয়স হয় আল্লাহ তার কাজের জন্য তাকেই দায়বদ্ধ করেন। কিতাবে বলা হয়েছে, তোমাদের অন্যায় মাবুদের কাছ থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে, তোমাদের গুনাহের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন। ইশাইয়া 59:2। সমস্ত মানব জাতি তার সৃষ্টিকর্তার কাছ থেকে পৃথক ছিল, মানুষ রুহানিকভাবে অবাধ্যতা ও গুনাহের ফলে মৃত ছিল। ইফিসীয় 2:1-2। শারীরিক মৃত্যু, মানুষের শরীর থেকে তার রূহ এবং প্রাণ আলাদা হয়ে পড়া। আদম ও হাওয়া যখন গুনাহ করেছিল তখন তারা শুধুমাত্র রুহানিকভাবেই মৃত্যুবরণ করেন নাই, সেই সাথে তারা শারীরিকভাবেও মৃত্যুবরণ করতে শুরু করেছে। যেভাবে গাছ থেকে ডাল আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাতাগুলো মরে শুকনা হয়ে যায় না, ঠিক একইভাবে আদম ও হাওয়া তাদের গুনাহের ফলে সেই দিনেই শারীরিকভাবে মৃত্যুবরণ করেন নাই। অধিকন্তু তাদের শরীর মৃত্যু দ্বারা আক্রান্ত হচ্ছিল, আর এটি তাদের জন্য এমন একটি শত্রু যার কাছ থেকে তারা কখনোই পালাতে পারবে না। আদম হাওয়া এবং তাদের বংশধরদের জন্য এটি শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল যখন শারীরিক মৃত্যু তাদের জীবনে আসবে। একটি আরবীয় প্রবাদে বলা হয়েছে, মৃত্যু একটি দ্রুতগামী উটের উপরে চড়া, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহর কালামে বিষয়টি এভাবে বলা হয়েছে, আল্লাহ ঠিক করে রেখেছেন যে প্রত্যেক মানুষ একবার মরবে এবং তারপরে তার বিচার হবে। ইব্রানী 9:27-3 অনন্তকালীন মৃত্যু। আল্লাহর কাছ থেকে একজন মানুষের শরীর, রূহ এবং প্রাণ সবকিছুর চিরকালের জন্য পৃথক হয়ে পড়া। একটি জীবন্ত শাখার বৈশিষ্ট্য হল তার পাতা থাকবে, ফুল থাকবে এবং ফল ধরবে। মৃত শাখাগুলোকে এক স্থানে জড়ো করা হয় এবং পোড়ানো হয়। যখন আদম আল্লাহর বিরুদ্ধে গুনাহ করেছিল, সে সেই সুযোগের জন্য বঞ্চিত হয়েছিল যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, যেন সে আল্লাহর শুকরিয়া করতে পারে এবং অনন্তকাল ধরে তার সাথে বাস করতে পারে। মানুষকে তৈরি করা হয়েছিল যেন সে চিরকাল বেঁচে থাকে, কিন্তু সে অবাধ্য হয়ে তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে গুনাহ করল। গুনাহের শাস্তি হল আল্লাহর কাছ থেকে অনন্তকালের জন্য পৃথক হয়ে পড়া। যখন আদম ও হাওয়ার শারীরিকভাবে মৃত্যু হবে, তখন যদি আল্লাহ মাবুদ তাদের গুনাহ থেকে মুক্তির কোনো উপায় না দেন, তবে ইবলিশ ও তার মন্দ আত্মাদের জন্য যে অনন্তকালীন আগুন তৈরি করা হয়েছে তার মধ্যে তাদের যেতে হবে। কিতাবে এটাকে বলা হয়েছে দ্বিতীয় মৃত্যু, কারণ এটি শারীরিক মৃত্যুর পরে ঘটবে। এটাকে অনন্তকালীন শাস্তিও বলা হয়ে থাকে। মানুষের একটি অস্থায়ী প্রায়শ্চিত্তমূলক ধারণা রয়েছে যে তারা একদিন এই শাস্তি থেকে পালিয়ে যাবে। যদি অনন্তকালীন শাস্তি আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়, তাহলে তার সম্ভবত কারণ হতে পারে আমরা আল্লাহর চরিত্র বা প্রকৃতি বুঝতে ব্যর্থ হয়েছি। গুনাহের ভার এবং অনন্তকাল সম্পর্কে যে ধারণা সেটি বুঝতে অক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা আল্লাহর পবিত্রতা এবং গুনাহের অপবিত্রতা সম্পর্কে আলোকপাত করব। অনন্তকালের ধারণায় আমরা এটা বলতে পারি, অনন্তকাল শব্দটি আমাদের মানসিক ক্ষমতার অতিরিক্ত, যেখানে আমাদের কাঠামো হচ্ছে সময়। যদি আমরা কল্পনা করি যে কেউ একজন লক্ষ লক্ষ বছর দোজখে কাটাচ্ছে, তাহলে আমাদের চিন্তা ঠিক নয়। অনন্তকালকে কোনো সময় দিয়ে বাধা যায় না, এটি এখন অসীম। যখন কেউ এখানে প্রবেশ করবে, তারা গভীরতা বুঝতে পারবে। আপনার কি সেই ধনী ব্যক্তির কথা মনে আছে যার পরিণতি হয়েছিল দোজখ? তৃতীয় অধ্যায়, সে এখনও সেখানে আছে। বেহেস্তে প্রবেশের যোগ্যতার ক্ষেত্রে আল্লাহ খুবই পরিষ্কার। নাপাক কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা কথা বলে এমন কোন লোক সেখানে কখনো ঢুকতে পারবে না। প্রকাশিত কালাম 21:27। এই ক্ষেত্রে কোনো সমঝোতা হবে না। আল্লাহর নিয়ম অনুসারে যেমন কোনো কাটা শাখা বা ডাল মরে যায় এবং বিবর্ণ হয়ে যায়, তেমনি আল্লাহর রুহানিক নিয়ম অনুসারে পাপের দরুন শাস্তি হিসাবে রুহানিক, শারীরিক ও অনন্তকালীন বিচ্ছেদকরণ ঘটে। এখন সময় হয়েছে আদম ও হাওয়ার কাছে ফিরে যাওয়ার, যেখানে আমরা তাদেরকে শেষ দেখেছিলাম, যে তারা বাগানের গাছের মধ্যে আল্লাহর কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিলেন। গুনাহ করার পূর্বে আদম ও হাওয়া আল্লাহর গৌরব ও পরিপূর্ণতা বা উৎকর্ষতা দিয়ে ঘেরা ছিল। তারা তাদের সৃষ্টিকর্তার উপস্থিতিতে সম্পূর্ণরূপে সুখী স্বাচ্ছন্দ্য অবস্থায় ছিল। যাই হোক, যখনই তারা আল্লাহর নিয়ম ভাঙল, তারা নিজেদেরকে ভিন্নভাবে আবিষ্কার করল। এখন তারা অস্তিত্বে পড়ল এবং তা যে শুধুমাত্র তাদের শারীরিক উলঙ্গতার জন্য তা নয়, বরং তাদের রুহানিক উলঙ্গতারও জন্য। নিয়ম ভঙ্গ করার পূর্বে আদম ও হাওয়া আল্লাহর জ্ঞানের মধ্যে ছিল এবং তাদের কোনো লজ্জা ছিল না। পয়দায়েশ 2:25 কিতাবুল মুকাদ্দাস। এখন তারা অস্বাভাবিকভাবে নিজেদের জ্ঞানের আওতায় চলে আসলো এবং আল্লাহ পাকের সামনে নিজেদেরকে অপবিত্র বলে মনে হতে লাগল। আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তার বিপক্ষ হয়ে পড়ল। তারা এখন অপবিত্র। তারা এখন আর আল্লাহর উপস্থিতির উজ্জ্বলতায় এবং পবিত্রতায় আসতে চায় না। ঠিক যেভাবে আলো জ্বললে তেলাপোকা নিজেদেরকে লুকানোর জন্য জায়গা খোঁজে, ঠিক সেইভাবে তারাও এখন খারাপ কাজ করার ফলে নূরের চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে নূর ঘৃণা করে, আর অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে নূরের কাছে আসে না। ইউহন্না 3:19-20। আদম ও হাওয়ার কাজ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা অস্বস্তিকর অবস্থায় পড়ল। তারা নিজেদেরকে সেই পবিত্র বাগানের বাইরের লোক বলে অনুভব করতে লাগল। আল্লাহর কণ্ঠস্বরের শব্দ তাদের কাছে ভয়াবহ মনে হল। তারা আর তাদের সেই মহব্বতের ও পবিত্র সৃষ্টিকর্তার সাথে থাকতে চাইল না। অধিকন্ত আল্লাহ বাগানে এসে তাদেরকে খুঁজতে লাগলেন। এটি আল্লাহর বৈশিষ্ট্যেরই একটি অংশ যে তিনি সবসময় হারানোদের খোঁজেন এবং তাদেরকে রক্ষা করেন। লুক 19:10 কিতাবুল মুকাদ্দাস। মাবুদ আল্লাহ আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। তখন মাবুদ আল্লাহ বললেন, তুমি যে উলঙ্গ সেই কথা কে তোমাকে বলল? যে গাছের ফল আমি তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ? পয়দায়েশ 3:9-11। মানুষকে করা আল্লাহর প্রথম প্রশ্নটি লক্ষ্য করুন, তুমি কোথায়? এই ভালোবাসাপূর্ণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ প্রশ্ন করার মধ্য দিয়ে আল্লাহ চেয়েছিলেন যেন আদম চিহ্নিত করতে পারে যে কোন গুণাটি তার এবং তার স্ত্রীর সাথে হয়েছে। তিনি চেয়েছিলেন যেন তারা স্বীকার করে যে তারা সীমা লঙ্ঘন করেছে। তিনি চেয়েছিলেন যেন তারা বুঝতে পারে যে তাদের গুণা তাদের ও তাদের পবিত্র আল্লাহর মাঝখানে চলে এসেছে। তাদের এই বিপজ্জনক অবস্থার প্রধান উৎস হল তাদের গুণা। তাদের গুণাই ছিল প্রধান কারণ যার জন্য তারা লজ্জাবোধ করেছে এবং নিজেদেরকে গাছের আড়ালে ও পাতার আড়ালে লুকানোর চেষ্টা করেছে। কিন্তু আদম ও হাওয়া আল্লাহর কাছ থেকে লুকাতে পারে নাই, এমনকি তারা তার ধার্মিকতা ও সর্বজ্ঞানী বিচারকের কাছ থেকে পালাতেও পারে নাই। আল্লাহ মজার ছলে আদমকে বলেন নাই যে যেদিন তুমি এই গাছের ফল খাবে সেদিন তুমি নিশ্চয়ই মরবে। পয়দায়েশ 2:17। আমরা আমাদের হৃদয়ের গভীরে এই কথা জানি যে যারা তাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করে তারা তার কাছ থেকে পৃথক হয়ে পড়ে। আমরা বেশিরভাগই সিনেমাতে দেখি যে খারাপ লোকেরা মারা যায় এবং ভালো লোকেরা বিজয়ী হয়। আমরা কি ওই খারাপ লোকদের জন্য দুঃখবোধ প্রকাশ করি? না, করি না। বরং আমরা বলি যে তারা তাদের প্রাপ্য শাস্তি পেয়েছে। গভীর বাস্তবতা হল এই যে আল্লাহর দৃষ্টিতে আদমের সমস্ত বংশধরেরা হল খারাপ মানুষ। সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসঙ্গে খারাপ হয়ে গেছে। ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। যবুর শরীফ 14:3। সৃষ্টিকর্তার বিচারের মানদণ্ড হিসাবে আমরা সবাই মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহর কিতাব এভাবে প্রকাশ করে যে গুনাহ এবং মৃত্যুর নিয়ম, রোমিও 8:2। গুনাহ এবং মৃত্যুর নিয়ম দাবি করে যে আল্লাহর বিরুদ্ধে অবাধ্যতার প্রত্যেকটি কাজের জন্য নিশ্চিত শাস্তি হচ্ছে আল্লাহর কাছ থেকে পৃথক হয়ে পড়া। এর কোনো বিকল্প নেই, গুনাহ মৃত্যু নিয়ে আসে। আল্লাহর পবিত্র এবং বিশ্বস্ত বৈশিষ্ট্যগুলোর জন্যই তিনি এই নিয়মগুলো বহাল রেখেছেন। আমাদের পূর্ববর্তী বংশধরেরা মাত্র একটি গুনাহের কাজ করার ফলে আল্লাহর রাজ্যের ধার্মিকতা ও জীবন থেকে নিজেদেরকে পৃথক করে নিয়ে ইবলিশের গুনাহ ও মৃত্যুর রাজ্যের সাথে যোগ করেছে। সঙ্গে সঙ্গে তারা রূহানিকভাবে মারা গেল, যেভাবে একটি শাখা ডাল প্রধান গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আল্লাহর সাথে তাদের সম্পর্ক মরে গিয়েছিল। সেই সাথে তারা শারীরিকভাবেও মৃত্যুবরণ করতে শুরু করল, যেভাবে ডাল আস্তে আস্তে মারা যায়। মৃত্যুর মধ্য দিয়ে মাটির সাথে তাদের শরীর মিশে যাওয়াটা শুধু সময়ের ব্যাপার মাত্র। সবচেয়ে ভয়ানক বিষয় হল, যতক্ষণ না মাবুদ আল্লাহ তাদের গুনাহ ও লজ্জার জন্য একটি নাজাতের উপায় না পাঠান, তারা একটি ভয়ঙ্কর রূহানিক মৃত্যুর সম্মুখীন হবে। সারা জীবনের জন্য তারা আল্লাহর কাছ থেকে পৃথক হয়ে ইবলিশ ও তার মন্দ আত্মাদের জন্য যে জায়গা প্রস্তুত করা হয়েছে সেখানে চিরকাল থাকবে। কিতাব পরিষ্কারভাবে বলে যে যে গুনাহ করবে সেই মরবে। হিজকেল 18:20। গুনাহ যে বেতন দেয় তা মৃত্যু। রোমিও 6:23। গুনাহ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়। ইয়াকুব 1:15। ভালোর জন্যই আল্লাহ এই গুনাহ ও মৃত্যুর নিয়মকে ধরে রেখেছেন। এটা হল নিয়ম। গুনাহের শাস্তি অবশ্যই সম্পন্ন হবে, এটি সম্পন্ন হবে।